কিছু ঘটনা আছে যা শুনলে মানুষ বুঝতে পারে মৃত্যু শেষ না, বরং এক নতুন জীবনের শুরু। মৃত্যু ভয় বা রহস্য সৃষ্টি করে না, মৃত্যু বরং শিক্ষা, বাস্তবতা এবং আখিরাতের সত্যকে সামনে নিয়ে আসে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে যা জানা যায় এবং যা বর্ণনা করেছেন সাহাবায়ে কেরাম, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের সাথে বসেছিলেন। পরিবেশটা ছিল শান্ত। হঠাৎ তিনি তাদেরকে এমন একটি বিষয়ে কথা বলা শুরু করলেন যা শোনার জন্য কেউ অপেক্ষা করছিল না এবং যা শোনার পরে সবার চোখে পানি চলে আসছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন মানুষ মারা যায় এবং তাকে কবরস্থ করা হয়, সবাই তাকে রেখে চলে যায়, সেখানে থাকে না কেউ, থাকে না কোনো আপনজন, ঠিক তখনই সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। যে মানুষটাকে একটু আগে আমরা কাঁদতে কাঁদতে দাফন করলাম, সে একা না, সে শোনা শুরু করেছে। তার কাছে আসত দুটো ফেরেশতা, মুনকার এবং নাকির। তারা তাকে বসাবে এবং প্রশ্ন করবে, ইয়া রব্বুকা, তোমার রবকে, ইয়া দিনুকা, তোমার দিন কি, এবং তুমি তোমার রাসূল সম্পর্কে কি জানো বলো। সে উত্তর দেবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার রাসূল হচ্ছে তিনি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছে আল্লাহর রাসূল। এই উত্তরগুলো যদি তিনি দিতে পারেন তাহলে তিনি মুমিন। তখন আকাশ থেকে ঘোষণা আসে, আমার বান্দা সত্য বলছে, তার কবর প্রশস্ত করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে জান্নাতের সকল দরজা। তখনই সে শান্তি অনুভব করতে শুরু করবে। আবার বাস্তবতা অন্যদিকেও যেতে পারে, যদি সে ভুল উত্তর দেয়। সে যদি বলে, আমি জানি না, আমি মানুষের মুখে যা শুনেছি তাই বলতাম, তখন কবরটা সংকুচিত হতে থাকবে, সে কষ্ট পেতে থাকবে। এই সবগুলোই হাদিসের রেফারেন্সে আছে, সহি বুখারী হাদিসে আছে, হাদিস নম্বর 1338, 1374 সহি মুসলিমে আছে। এই কবরগুলোকে সংকুচিত করা অথবা বড় করা সম্পূর্ণই আল্লাহর খেলা, এগুলো সম্পূর্ণই ফেরেশতারা করে এবং সম্পূর্ণ গায়েবীভাবে হয়। যেভাবে আপনার জন্ম, কেউ তো আপনাকে, কোন সায়েন্টিস্ট নিশ্চয়ই আপনাকে মায়ের পেটের ভেতরে সুন্দর করে বসিয়ে দিয়ে আসেনি, আপনাকে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই দুজনের কবরের আজাব পাচ্ছে, কোনো বড় কোনো কারণে না। সাহাবার অবাক হলেন, ভাই কি, তিনি বললেন বড় কোনো কারণে না? তো নবী করিম বললেন, একজন হচ্ছে গীবত করত আর একজন প্রস্রাব থেকে পবিত্র থাকত না। তারপর তিনি কি করলেন, একটি খেজুরের ডাল ভেঙে দুই কবরের উপরে রাখলেন এবং বললেন, যতক্ষণ এটা শুকাবে না তাদের আজাব হালকা করা হবে। এবং এটার রেফারেন্সও আছে সহিহ বুখারী হাদিস নম্বর 218। আমি বলবো, মৃত মানুষ ফিরে আসে না, কিন্তু আমাদের জন্য তাদের কাছে কিছু জিনিস পৌঁছায়, সেটা হচ্ছে দোয়া। সুতরাং মৃত্যুকে ভয় করবেন না, মৃত্যুকে ভয় করে ভয়কে বড় করবেন না, বরং আমলকে বড় করবেন। আজকের এপিসোডের এইটাই আমার মূল মন্ত্র এবং আমার এটাই সকলের কাছে আমার এইটাই চাওয়া, যে আমরা বর্তমান জমানায় বর্তমান পরিস্থিতিতে প্রতিনিয়ত পেছনের দিকে যাচ্ছি, প্রতিনিয়ত মিথ্যা কথা বলছি, প্রতিনিয়ত আমরা ফিতনা ফাসাদে জড়াচ্ছি। দাজ্জাল এসে একটি রেডিমেড পৃথিবী পাবে, তার কোনো কষ্ট করতে হবে না, কারণ আমরা অলরেডি তার ফিতনার ভিতরে ঢুকে গেছি। আমি দোয়া করব এবং আপনাদের সকলের কাছে দোয়া চাইব, সকল মৃতদের জন্য। আমার দাদির জন্য দোয়া করবেন, এই মাসের 14 তারিখ আমার দাদুর 5 বছর হয়েছে, মারা গেছেন, আমি ছিলাম না, খুব রিসেন্টলি বাংলাদেশে গিয়েছিলাম। এই বাংলাদেশে যাওয়ার পরে আমি আটকাতে পারিনি, পরের দিনই আমি গ্রামের বাড়িতে যাই, আমার দাদির কবরকে জিয়ারত করি। আমার দাদির কবর যখন জিয়ারত করি, আমি জানি না দাদির কবর জিয়ারত করার সময় আমি কি ফিল করেছি, কিন্তু দাদির কবর দেওয়ার সময় আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার দাদার কবরের উপর আমার দাদির কবর হয়, এবং আমার দাদা বেশ পরহেজগার মানুষ ছিলেন। আমি যখন আমার যতটুকু দিন মনে পড়ে আমার দাদাকে আমি নামাজ পড়তে যেতে দেখতাম প্রায় পাঁচ ওয়াক্ত প্রতিদিন, প্রতিদিন প্রতি ওয়াক্তে। আমি তো যেহেতু ফজর উঠতাম না, ফজরের কথা আমার মনে নাই, কিন্তু আমি যখনই দেখতাম মাগরিব হচ্ছে, জোহর হচ্ছে, সে মসজিদে চলে যেত। আমাদের বাসার কাছেই একটি মসজিদ ছিল, সেখানে তিনি রেগুলারলি যেতেন এবং বেশ পরহেজগার মানুষ ছিলেন, কোরআন পড়তেন। পরে তার ক্যান্সার হয়ে গেল, তিনি চলে গেলেন যখন আমি আমার বয়স মাত্র আট বছর, তখনই তিনি চলে গেছেন এই দুনিয়া ছেড়ে। আমার খুব বেশি যে স্মৃতি মনে আছে সেটাও আমি বলবো না, কিন্তু যতদূর মনে আছে তিনি আমাকে যথেষ্ট আদর করতেন, যেহেতু আমি বংশের সবার বড় ছিলাম। তো দাদার জন্য, দাদুর জন্য সকলেই দোয়া করবেন। আমার আমার যে আপনাদের আপনাদের সকলের আত্মীয় স্বজন যেসব মুরব্বীরা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, সকলের জন্য দোয়া থাকছে। আমি এখন একটি ঘটনা শুরু করব, তার জন্য আপনাদের সকলকে বলবো যে আমাদের এই ঘটনাগুলো যখন আপনারা শুনবেন স্কিপ না করে শোনার চেষ্টা করবেন। আমি চেষ্টা করব আপনাদের কাছে আপনাদের পছন্দের ঘটনাগুলোকে নিয়ে আসবার জন্য, এবং সেগুলোকে আবারও নতুন করে আপনাদের সামনে নিয়ে আসা এমনভাবে যেভাবে আপনারা আমাদেরকে শুরুতে শুনতেন, সেই ধরনের ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসব, না বলা ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে আসব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘটনাটা লিখতে বসে আমি কয়েকবার থেমে গেছিলাম, অনেকদিন যাবৎ ভেবেছি আমি ঘটনা পাঠাবো, ঘটনা পাঠাবো, পাচ্ছাচ্ছিলাম না। কিছু ঘটনা এমন হয়, হয় না মানুষের মধ্যে আসলে তখন বিশ্বাস, বিশ্বাসের পরীক্ষা করে আল্লাহ তাআলা, ধৈর্যের পরীক্ষা করে আল্লাহ তাআলা, ইমানের পরীক্ষা করে আল্লাহ তাআলা। আমি একটা কথা শুরুতেই বলি, যে এই মানুষটার ঘটনা আপনারা শুনছেন, এই যে মানুষটার কথা আপনারা শোনেন, তিনি যথেষ্ট বাস্তববাদী একজন মানুষ, আমার দেখা বাস্তববাদী একজন মানুষ। এই মানুষটাকে খুবই কঠিন সময়ে ভেঙে ফেলা যায় না, আবার এই মানুষটাকে খুব সহজ সময়েও কাঁদিয়ে ফেলা যায়। এই মানুষটা ডক্টর আলিফ, আমার সম্মান যথেষ্ট তার জন্য, এবং গত অনেকদিন বছর, গত কয়েক বছর যাবত তার সাথে আমার খুব টুকিটাকি যোগাযোগ হলেও তার ব্যাপারে আমি যথেষ্ট খবর রাখার চেষ্টা করেছি। ভালো মানুষের খবর রাখতে হয় ভালো সবসময়। যদি আমি একটা পজ নিচ্ছি, যদিও আমি এই কথার সাথে একমত না, ব্র্যাকেটে আমি শেষ করে দিলাম, কিন্তু আমি একটা কথা শুরুতেই বলি, আপনারা জানেন সবকিছু চোখে দেখা যায় না, কিন্তু আপনাদের একটা রিকোয়েস্ট করবো, সবকিছু অস্বীকারও করবেন না। ঘটনাটা 2015 সালের, আমি তখন কোন একটা কাজে ঢাকার বাইরে গেছি, কুমিল্লার কোন একটা এলাকায় কয়েকদিনের জন্য গিয়েছিলাম। আসলে সেদিন আমার সেবার আমার হারিয়ে যেতে ইচ্ছা করেছিল, মনে করছিলাম আমি যে আমি চলে যাই কোথাও। সেই চলে যাওয়াটাই মনে হয় আমাকে একটা সুতোর মধ্যে টেনে নিয়ে এসছে। একদিন ফজরের নামাজের পর আমার ফোনে একটা কল আসে, আর উপাস থেকে আমার ফোনে যে নাম্বারে কল আসে সেই নাম্বারটাও পরিচিত মনে হচ্ছিল আমার কাছে। উপাস থেকে একজন মহিলা কাপা কণ্ঠে বলেন, আপনি কি হুজুর একটু আসতে পারবেন, আমার মেয়েটার মধ্যে আমি এখনো মানুষের রূপ দেখতে পাচ্ছি না। এবং সে প্রচন্ড চিৎকার এবং চাঁচামাচি করছে, কান্নাকাটি করছে, জোরে জোরে কাঁদছে, মনে হচ্ছে কেউ মারা গেছে। এত জোরে চিৎকার করছিল যে আমি শুনতে পারছিলাম না যে উনি প্রপারলি কি বলছিলেন ফোনে। আমি তাকে শান্ত হতে বললাম, বললাম যে ঠিক আছে আপা, আমি আপনার কথাটা শুনছি, আপনি একটু শান্ত হয়ে বলেন। তিনি ঠিকানা দিলেন আমাকে, এবং তিনি বারবার বলছিলেন ওই মহিলা যে ওর চোখ বদলে গেছে, ওর চোখটা বদলে গেছে। আমি যেহেতু কুমিল্লায় ছিলাম, তাই কুমিল্লারই সেই ঠিকানায় আমি যাই। আমি জানি না কেন কুমিল্লাতেই সেই ঠিকানাটা হল। আমি দুপুরে তাদের বাড়িতে পৌঁছাই। আমি একটা জিনিস মনে করি যে কোন একটা কারণে আমি যখনই যেখানে যাই, কোন একটা কারণে সেখানকার কোনো না কোনো মানুষ খবর পায়। আমি এটা জানি না কেন, কিভাবে খবর পায়, দেয়ালে দেয়ালে কথা হয় কিনা আমি জানি না, মানুষে মানুষে কথা হয় কিনা আমি জানি না, কিন্তু আমি জানি আমি যদি আজ চট্টগ্রামে যাই, চট্টগ্রামে কোনো না কোনো একটি কল পাবো আমি, এবং সেটা চট্টগ্রামেরই হবে। যাই হোক, আমি দুপুরবেলা তাদের বাড়িতে পৌঁছাই। বাড়িটা পুরনো কিন্তু বড়, চারিপাশে দেয়াল এবং ভেতরে অনেকগুলো ঘর, কিন্তু এই বাড়িটার মধ্যে একটা অদ্ভুত নীরবতা। মেয়েটার নাম ছিল নাবিলা, 17 বছর বয়স। আমি অরিজিনাল নাম বলছি, আমি ছদ্মনাম বলছি না। আমি যখন তাকে প্রথম দেখলাম, আমি দেখি ঢোকার সময় জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিল, খুব স্বাভাবিকভাবে, অস্বাভাবিকভাবে না। আমি সালাম দিই, আমি বুঝেছি, আর আমি বুঝি একদম যে বুঝি না তা না। সে ধীরে ধীরে মাথাটা ঘুরায় আমার দিকে, তার চোখে এমন একটা দৃষ্টি যা কোনোভাবেই আমার কাছে স্বাভাবিক লাগল না। সে হেসে বলল, এত দেরি করলেন কেন? যেন আমি তার পূর্ব পরিচিত। আমি থেমে গেলাম, আমি ওই জায়গায় থেমে যাই, পজ নিয়ে নিই, আর কোনো উত্তর নেই আমার কাছে। সেই মহিলা আসলেন, তার মা আমাকে বললেন, প্রায় 2 মাস হয়েছে সবকিছু শুরু হয়েছে ভাই। তার বান্ধবীদের সাথে একটা জায়গায় যায়, পিকনিক করতে যায়, সেই জায়গাটাতে কিছু ছবি তোলে। ওই পুরনো দেয়াল আছে না, পুরনো দেয়ালকে বেস করে কিছু ছবি তোলে তারা। ওই জায়গাটা খুব ভালো জায়গা ছিল না, সম্ভবত পরিত্যক্ত ছিল। তারা আনন্দ ফুর্তি করছিল, ছবি তুলছিল, হাসাহাসি করছিল। তার কিছুদিন পর থেকে ফিরে আসার পরে আমিও তার মধ্যে একটা পরিবর্তন শুরু করি। আমি দেখি পরিবর্তনটা পরিলক্ষিত হয়। আমি এই পরিবর্তনটা আমার মেয়ের মধ্যে আগে কখনো দেখি নাই। রাতের বেলা সে এক একা কথা বলে। হঠাৎ একদিন বলে যে উপরের সিলিং এর মধ্যে ছোট ছোট বিড়াল দৌড়াচ্ছে, আমার ছেলের মেয়েটা রাতে ঘুমায় না, আয়নার দিকে তাকিয়ে থাকে ঘন্টার পর ঘন্টা। আমার মেয়েটা খুব একটা আয়নায় তাকিয়ে মেকআপ করতে পছন্দ করে না, বা কোন মেয়েদের যেসব প্রসাধন ইউজ করা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে, অনেকক্ষণ সময় নষ্ট করে, এরকম কিছু আমি কখনো ওর মধ্যে দেখিনি। কিন্তু ওখান থেকে আসার পর থেকে ওই আয়না তাকায় থাকে ঘন্টার পর ঘন্টা, আয়নার দিকে পয়েন্ট করে বলে যে ওরা আসবে, আমি দেখতে পাই ওরা আসবে। এবং সে হঠাৎ একদিন বলল যে ওই বাড়িটা আমাদেরকে ডাকছে, ওই দেয়ালটা আমাকে ডাকছে আম্মু। ওর চোখগুলো কালো হয়ে যায়, ওর ভেতরে আমি কোনো মনুষ্যত্ব খুঁজে পাই না। একটা মানুষ, সাধারণ মানুষ এ ধরনের আচরণ করতে পারে না। আমার মেয়ে তো নাই, যাকে আমি জন্ম দিয়েছি আমি জানি। এবার আমি নাবিলার সাথে কথা বলার চেষ্টা করলাম। আমি জিজ্ঞেস করলাম, মামনি তুমি কি দেখো? সে কিছুক্ষণ চুপ থেকে বলল, একটা লম্বা ছায়া দেখি, ওর মুখ থেকে রক্ত পড়ে, কিন্তু মুখের কোনো স্ট্রাকচার নাই, কোনো চোখ নাই, কোনো কান নাই, কোনো নাক নাই, কিন্তু দাঁত আছে, মুঠোট আছে, রক্ত পড়ে। আমি শুনে বুঝতে পারছি যে হয়তো পজিশন কোনো ইস্যু আছে, পজেস্ট হতে পারে, অথবা ওকে সেহের করতে পারে। আমি তেলাওয়াত শুরু করলাম, আমার তো একটাই হাতিয়ার, আমার কোরআন। আমি তেলাওয়াত শুরু করি, আমি দেখতে পাই মেয়েটার শরীর কাঁপতে শুরু করেছে, তার কণ্ঠ বদলে যাচ্ছে, একটা শব্দ আসছে ভেতর থেকে। অনেকে কাশি দিলে দেখবেন ভেতর থেকে বা কারো যদি লাংসে প্রবলেম থাকে, অথবা দেখবেন যে উইজিং হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট, অথবা উপরের দিকে লাংসের উপর দিক থেকে কেউ নিঃশ্বাস নিলে ঘোঁ ঘোঁ শব্দ হয়, সেই ঘোঁ ঘোঁ শব্দের মতোই ওর কণ্ঠের বাইরে ভেতর থেকে আলাদা একটা কণ্ঠ আসতে থাকে, ওকে নিয়ে যাব, এটা আমাদের। খুব পরিষ্কারভাবেই উইজিং এর সাথে শব্দটা আসতে থাকে আমার কাছে। আমি বুঝি বিষয়টা গভীর, বেশ গভীর। আমি সিদ্ধান্ত নেই, আমি সেই জায়গায় যাব, আমাকে দেখতে হবে সেই জায়গায়। সন্ধ্যার পর আমরা রওনা দিলাম, আমি এবং আমরা। জায়গাটা একদমই নির্জন ছিল, দেয়ালটা ভাঙা ছিল, যেখানে বোঝা যাচ্ছে যে আজকালকার জমানার মানুষ যখন এখানে আসবে এই দেয়ালটা দেখে অনেকের ছবি তুলতে ইচ্ছে করবে। বড় গাছ আছে, একটা অদ্ভুত ঠান্ডা আছে সেই গরমের ভেতর। মাঝে মাঝে মসজিদে গেলে আমি এই ধরনের অদ্ভুত ঠান্ডা আমি এটা ফিল করি। মাঝে মাঝে কিছু মসজিদে, গ্রামের এখনো অনেক মসজিদে ইলেকট্রিসিটি নাই, কিন্তু ওই মসজিদে ঢুকলে অদ্ভুত একটা ঠান্ডা লাগে, আল্লাহ প্রদত্ত কিন্তু সেখানেও অদ্ভুত একটা ঠান্ডা লাগছে। আশেপাশে কোনো বাতাস নেই, কিন্তু সেই জায়গাটা ঠান্ডা, হিম করা ঠান্ডা। ভিতরে ঢুকতেই মনে হলো কেউ আমাদের দেখছে। আমি তেলাওয়াত শুরু করলাম। হঠাৎ ভেতরের আমি ভাঙা সিঁড়ির শব্দ পাচ্ছি। আমি এই ভাঙা সিঁড়ির উপর থেকে একটা শব্দ আসছে। সিঁড়িটার একটা পর্যন্ত ভাঙা, এরপরে উপরে যাওয়া যায় না। কিন্তু সেই সিঁড়ির ভিতরে কেউ হাঁটছে, সেই শূন্য সিঁড়িতে কেউ হাঁটছে, কিন্তু সেখানে কেউ নেই। পাশের গ্রামের এক বৃদ্ধর সাথে কথা বললাম। তিনি বললেন, এই বাড়িতে তেমন একটা মানুষের যাতায়াত নাই। মাঝে মধ্যে চোর চোরটা আসে, মাঝে মধ্যে এই জায়গায় হিরোইন চিরা আসে, গাঁজা হিরোইন খায়। তো একটা কাহিনী আছে এই জায়গায়, বহু আগে এই জায়গায় একটা মায়ারে নিয়ে একটা প্রতিবেদন হয়েছিল, পেপারে খবর হয়েছিল, এক মায়ারে নিয়ে আইসে এই জায়গায় নষ্ট করছিল আর মায়াডারে মায়রা হানাইছিল। মায়াডার চুল মূল কাইটা, মায়াডার মাথা মুতা কাইটা, এই জায়গায় জাদু করছিল না কি করছিল, লাশ পরে পাওয়ন গেছে। কিন্তু এই জায়গাতে মাইন্ডসে তেমন একটা চলাফেরা করে না ওই দিন ফর্তিকা। খেতখুত নাই, জায়গা জমি নাই, জায়গা জমি থাকলে মানুষের খেত খামারি করতে পারত না, কারণ এন মানুষের ভয় পায়। এখন আমি তো প্রতিদিনই যাই, আমার তো তেমন ভয় টয় করে না, তো অনেক পোলা পাইনি আসে এই জায়গায় আইলে ভয় পায়। মাইনসে জায়গাটারে খারাপ কয়, আমিও আপনার দেখুই এন্দা জান গায় না, থাইকেন না কোন বিপদে পড়বেন, পরে এনেও মাইনসে পাইবেন কই সমস্যায় পড়া থাকলে। আমি সেই বাড়িতে ব্যাক করি। ব্র্যাকেটে আরেকটা কথা বলে দিই, আমি একটু আমাদের গ্রামের টোনে কথা বললাম, যেহেতু কুমিল্লার আশেপাশের রিজিয়নের কথা বলছি তাই কিছুটা মিল রাখার চেষ্টা করছিলাম। আমি নাবিলার কাছে ফিরে আসি, এবার প্রস্তুতি নিয়ে ফিরে আসি। আমি তেলাওয়াত শুরু করি। আমি তেলাওয়াত করার সাথে সাথেই নাবিলা চিৎকার করে উঠতে থাকে। ওর ভেতর থেকে ওর আর কণ্ঠ যেদিন আমি প্রথম শুনেছি সেটা পাচ্ছি না। ভেতর থেকে আসছে, তুমি কেন বারবার আসছো, তুই কে বারবার আসছিস? ওই আমাকে খুব বাজে বাজে কয়েকটা গালি দিল। আমি বললাম, তুমি কে? প্রথমে তুমি বললাম, প্রথমে আপনি বললাম, প্রথমে তুমি, তারপর তুমি বললাম, এরপর তুই বললাম। বলে আমি এখানে বহুদিন ধরে আছি, ও আমার জায়গায়, আমি ওর জায়গায়। আমি তেলাওয়াত বাড়িয়ে দিলাম। প্রতিক্রিয়া তীব্র হচ্ছিল আর মেয়েটা বারবার দেয়ালে আঘাত করছিল। আঘাত করার এক পর্যায়ে মেয়েটার সামনের দাঁতটা পড়ে যায়, দুটো দাঁতই পড়ে যায়, প্রচন্ড রক্ত। আমি থামি নাই, আমি জানি যে রক্ত দাঁত পড়ছে বা নড়ছে, যেটাই হোক আমাকে তেলাওয়াত চালিয়ে যেতে হবে, এগুলি পরে ফিক্স করা যাবে। প্রায় এক ঘন্টা ধরে আমি তেলাওয়াত করার পর আমি দেখলাম যে ওর ভেতর থেকে কয়েকটা লাল ধরনের ধোঁয়া বেরোলো, এবং এক ঘন্টা পর সে দুর্বল হয়ে গেল ওই জায়গাটা। আমি বুঝতে পারছিলাম যে এটা শুধু দখল না, এটা একটা সত্তা না, এটা একটা জায়গার সাথে যুক্ত। নাবিলা যখন সেই বাড়িতে গিয়েছিল হয়তো সেই নিজেই সেই জায়গার সংযোগটা তৈরি করেছে। আমি তাদের বললাম যে ওই জমিদার বাড়িতে যেয়ে দোয়া করতে হবে এবার আমাকে, কারণ আমি এখানে পড়লে কাজ হচ্ছে না, সেখানে যে আমার কোরআন তেলাওয়াত করতে হবে। খুব ভালোভাবে সেখানে নাবিলাকে নিয়ে যে সম্পূর্ণভাবে মানসিকভাবে বিচ্ছিন্ন করতে হবে। আমি আবার সেই বাড়িতে যাব, এই ধরনের প্ল্যান করি, এবং রাত একটার দিকে আমি সেই জায়গায় যাই। আমি তেলাওয়াত শুরু করি। হঠাৎ বাতাস জোরে বইতে থাকে, মনে হচ্ছিল পুরো জায়গাটা কাঁপছে। গরুর শব্দ, এটা ঘন্টার শব্দ, মনে হচ্ছে গরুর গলায় সেই ঘন্টাটা। গরু যখনই শব্দ করছে সেই ঘন্টাটাও তাল মিলিয়ে শব্দ করছে। খুব জোরে মনে হচ্ছে গরুটা তার শিং দিয়ে দেয়ালটাতে গুতা মারছে। বাড়িটা নড়ছে, মনে হচ্ছে এখনই আমার মাথার উপর থপাস করে পড়বে। প্রায় 3 ঘন্টা আমার কোরআন তেলাওয়াত চলতে থাকে এবং আমি শেষবারের মতো তেলাওয়াত শেষ করে জোরে পড়ি। হঠাৎ করে সব শান্ত হয়, নীরবতা ভাঙে। আমার ফোনে একটা ফোন আসে, বলে আমার মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমার মনে হলো যে সংযোগটা হয়তো ভেঙে গেছে। আমি আর সেদিন তার বাড়িতে যাই না। 1 মাস পর আমি আবারও কুমিল্লায় কোনো একটা কাজে যাই। আমাকে আবারও সেই নাম্বার থেকে ফোন আসে। আমি বলি যে কেমন আছেন, বলে যে আমি আপনার সাথে একটু দেখা করতে চাই। আমি যাই সেই বাসায় খালি শুধু দেখার জন্য কেমন আছে। মেয়েটার মধ্যে একটা আরবিক মায়াবী কাজ করে, একটা মায়া কাজ করে, মনে হচ্ছে আমি আমার নিজের মানুষকে দেখছি, খুব কাছের মানুষকে দেখছি। শুনি আমি পরবর্তী সময় যে নাবিলা ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছিল এবং সে প্রায় বলত যে মা আমি একটা অন্ধকারে ছিলাম অনেকদিন, আমাকে কেউ আটকে রেখেছিল। এই ঘটনাগুলো আমাদের শেখায় সবকিছু চোখে দেখা যায় না, কিন্তু অনেক কিছুই বাস্তব। আমরা ভয় পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। আমি আব্দুর রব আপনাদের বলবো, নিজেকে রক্ষা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, অজানা জায়গায় সরাসরি প্রবেশ করবেন না, একটি সাবধানতা বজায় রাখবেন সবসময়। আলিফ ভাইকে শুনুন, উনি মানুষটা খুবই ডিফারেন্ট একটি মানুষ। ওনার মতো মানুষের সাথে কাজ করতে পেরে, ওনাকে ঘটনা দিতে পেরে আমি বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছি, কিন্তু তারপরও আমার ভেতর থেকে সেটা যায়নি। ওনাকে আমি যথেষ্ট পছন্দ করি। আমি খুব পছন্দ করি জাহিদ ভাইকেও, যিনি ঘটনা পাঠান ওনার কাছে। আমি পছন্দ করি হুজাইফাকে, যথেষ্ট সম্মান করে ছেলেটা আমাকে, রেফাত ভাইকে এবং সকলকে যারা আলিফ ভাইয়ের কাছে ঘটনা পাঠায়। আমিও চেষ্টা করব আরো কিছু ঘটনা পাঠানোর, লিখলাম ছোট করে। আমি আলিফ ভাইকে বলবো, আলিফ ভাই আপনি অনেকদিন যাবত ওয়েট করেছেন, আমাকে বলেছেন, আমি আপনাকে ঘটনা দিতে পারিনি। আমি চেষ্টা করব এখন থেকে ভালো কিছু আপনাকে পাঠানোর জন্য, যাতে আপনি আবারও ফিরতে পারেন সবার মাঝে। আপনাকে অনেক মানুষ চায়, প্রায় সময় ভৌতিকতার চ্যানেলে ঢুকলে অনেকের কমেন্ট দেখতে পাই, বহু কমেন্ট আসে। দোয়া চাই আপনাদের কাছে, আমার জন্য যদি সবাই দোয়া করেন এবং একজনের দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে আমার মনের আশা, নেক আশাগুলো পূরণ করবেন আল্লাহ। আমিও চাই যে আপনাদের সকলের নেক আশা আল্লাহ তাআলা পূরণ করুক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুর রব সাহেব আপনাকে। সত্যি কথা বলতে যে আমি আপনার আসলেই আপনার ঘটনার জন্য অনেকদিন যাবত ওয়েট করেছি। জাহিদ ভাইকেও আমি বলেছি, জাহিদ ভাই উনি অনেকদিন যাবত ঘটনা দেন না, আসলে নক করেছি। জীবনযাত্রার মান এমন অবস্থা যে জীবনযাত্রাটাই এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যে চাইলেই যে অনেক কিছু করতে পারবো বা করব প্ল্যান করি, হয় না। তো আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী এবং আব্দুর রব সাহেবের জন্য দোয়া করবেন আপনারা সবাই, আমি এই প্রত্যাশাই করি। এবং আমাদেরকে কাছে আপনাদের কোনো ঘটনা থেকে থাকে তাহলে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে। এখন আরো একটি ঘটনা শোনাবো আপনাদের সবাইকে, মনোযোগ আকর্ষণ করছে আপনাদের সবার। মনোযোগটা এমন ভাবে দিন যাতে চোখটা বন্ধ থাকে, আশপাশটা নীরব থাকে, যেন আপনারা মজা পান।
ওই দিন রাতে আমি নামাজে ব্যস্ত ছিলাম। তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আমি একটু বেশি সময় রাকাত কম পড়ি, কিন্তু সময় বেশি নেই শুধু তাহাজ্জুদ নামাজে। প্রায়শই যখন আমি নামাজে থাকি খুব কম সময় এমন হয় আমার চোখ বন্ধ থাকে, আবার কখনো খোলা থাকে। যে সময় আমার চোখ বন্ধ থাকে ওই সময় কোনো না কোনো দিন আমি এক ধরনের আলোর ছায়া বা আলোর ছোঁয়া টের পাই। যেন ঘরটা হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। চোখে পর্দা থাকার পরেও আলো পড়লে যেরকম অনুভূতি আসে না, ঠিক ওরকম। এই যে নামাজের সময় এরকম একটা অনুভূতি আসল, মনে হলো যে ঘরের ভেতর অনেক আলো। আর একটা শব্দ আমার কানে আসে, দেখো। শব্দটা ছিল শুধু দেখো। আমি যখন নামাজ পড়া শেষ করে চোখ খুললাম, আমার আশেপাশে কোনো কিছুই ছিল না। কিন্তু যখন ফোন চেক করলাম, তখন আমার একজন পরিচিত ব্যক্তির কয়েকটা মিসড কল ছিল। আমার ফোন ছিল সাইলেন্ট। আমি ফোনটা ব্যাক করার সাথে সাথেই ফোনটা সেখান থেকে পিকও করে 1-2 সেকেন্ডের ভেতর। যাকে ফোন দিয়েছি সে পিক করে। আমি যখন তার সাথে কথা বলি, আমি তখন ব্যাকগ্রাউন্ডে প্রচুর চিৎকার এবং চেঁচামেচির শব্দ পাচ্ছিলাম। তাদের একটা মেয়ে রয়েছে, যে মেয়েটা বাড়িতে কাজ করে। তার আগের কোনো সমস্যা কখনোই ছিল না, কিন্তু ইদানিং একটা ঘটনার পর থেকে তাদের কিছু সমস্যা দেখা দিয়েছে। আর এখন এই মেয়েটা পজেসড। সমস্যা কি? কিছুদিন আগে যেটা ঘটে, তাদের ভবনে ইলেকট্রিসিটি চলে যায়। তাদের জেনারেটর ছিল, সেই জেনারেটরও আবার কোনো অজ্ঞাত কারণে 1-2 মিনিট দেরিতে চালু হয়। এখন যে সময় বিদ্যুৎটা চলে যায়, বিদ্যুৎ চলে আসার পর বাইরে তখন যখন তারা বের হয় চেক করার জন্য, কিছুই ছিল না। তো তারা দরজা বন্ধ করল। কিছুক্ষণ পর যখন কোনো কারণে তারা বের হতে যাবে, দরজা খোলার পরে দেখতে পায় দরজার যেই অংশটুকু থাকে ওই অংশটুকুর সামনে একটা নির্দিষ্ট মাপে একটা পুতুল রাখা। পুতুলটার গায়ে অনেকগুলো পিন ঢুকানো এবং পুতুলটা শুয়ে আছে পিনটার উপরে, মানে পিনটার উপর সাপোর্ট দিয়ে পুতুলটাকে রাখা। পিনগুলো ঢুকিয়ে এমন একটা আকার দেওয়া হয়েছে যাতে পুতুলটা ওইভাবেই থাকে। প্রথমবার যখন যারা এটা দেখতে পায়, একজন ব্যক্তি মনে করে তাদের ঘরের একজন ব্যক্তি আর কি বাসার, তিনি এটাকে দেখে সাথে সাথে একটা লাথি মেরে সরিয়ে দেয়। পুতুলটা অপোজিট ফ্ল্যাটের দরজায় যে একটা বাড়ি খায়। ওই দিনের ইনসিডেন্ট অতটুক পর্যন্ত ছিল, কিন্তু এই কথাটা তারা কাউকে কিছু বলে নাই। এটাকে একটা শুধু দুষ্টামি মনে করে, কারণ এই ভবনের কিছু পোলাপান আছে যারা বড় হওয়া সত্ত্বেও অনেক বেয়াদব, ঝামেলা করে। তিনি যখন বাইরে থেকে ফিরছিলেন অন্যান্য সমস্ত কাজ করার পর, যখন তিনি ঘুমাতে গেলেন রাতের বেলা শুয়ে আছেন, কেমন যেন মনে হচ্ছে বোবায় ধরেছে। স্বপ্নে তিনি দেখতে পান তার উপর পাহাড় চেপে বসেছে, পাহাড়। এবং স্বপ্নে যখন তিনি দেখতে পাচ্ছেন যে পাহাড় তার উপর চেপে বসেছে, তিনি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। পাশে তার স্ত্রী আছে, তাকে তিনি ধাক্কা দেওয়ার চেষ্টা করছেন, হাত সেদিকে যাচ্ছে না। যখন ঘুমটা ভাঙে তার, ওই পুতুলের ফেসটা তার চোখের সামনে ভাসে। ওই পুতুলটা কিসের তৈরি ছিল এটা তার মাথায় তখন খেয়াল করছিল না, কিন্তু সেটা অবশ্যই প্লাস্টিক জাতীয় কোনো কিছু দিয়ে তৈরি ছিল না। ওইটা ছিল একটা হ্যান্ডমেড পুতুল। ওই পুতুলটা তার দিকে উঁকি দিয়ে তাকিয়ে আছে, কেমন জীবন্ত পুতুল টাইপের। যখন হুড়মুর করে তিনি উঠলেন, হুড়মুর করে ওঠার পর আলো জ্বালালেন, স্ত্রী উঠল, সবাই উঠল, সবাই জেগে গেল তার চিৎকার চেঁচামেচিতে। কোথাও কোনো পুতুল নেই তো, কোনো কিছু নেই। এখন তিনি চিন্তা করলেন যে গেট খুলে দেখবেন ওই পুতুলটা ওইখানে আছে কিনা, আর বাড়ির সবাইকে দেখানোর একটা ইচ্ছা ছিল তার। তিনি যখন গেট খুললেন, ওখানে কোনো পুতুল ছিল না। এটা ছিল প্রথমবারের ঘটনা। পরের বার রাতের বেলা ওনার নিচের ফ্ল্যাটে থাকতেন ওনার বড় ভাই তার স্ত্রী আর তাদের নিজেদের রুমে ছিল। রাতের বেলা একটা সময় বড় ভাইয়ের নজরে আসে ওনার রুমের যে জানালা রয়েছে সেটার পরে রয়েছে বারান্দা। কেউ একজন দাঁড়িয়ে আছে, অবয়ব যে দাঁড়িয়ে আছে তিনি দেখতে নারীর মতো, নারী একেবারে সুন্দর নারীর মতো। তার ছায়াটা পড়ছে এবং গ্লাস দিয়েও ছায়াটা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাকিয়ে রয়েছে তার দিকে, এবং এই তাকিয়ে থাকার ভেতরে একটা ভয়ঙ্কর ভাব আছে। চোখ বড় বড়, ভ্রুর দাঁড়িয়ে আছে, ভ্রু ভ্রুয়ের জায়গায় নাই, দাঁড়িয়ে আছে। আর ঠোঁট এমন ভাবে চওড়া একটা হাসি দিচ্ছে যা কেউ না দেখলে সরাসরি শরীরে কাঁপুনি কি জিনিস সেটা টের পাওয়া যাবে না। তিনি ওইভাবেই দেখলেন যে ওই নারী ওই দিকে ওইভাবেই তাকিয়ে আছে, তার ঠোঁটটা ওয়াইল্ড। এই ওয়াইল্ড ঠোঁট মানে এই ঠোঁটটা খোলা ঠোঁট, আস্তে আস্তে আরো কাছে আসছে তার, একদম জানালার কাছাকাছি। মানে এই মুহূর্তে তার আকার যেন বড় হল, সেটা জানালার গ্লাসের কারণে কিনা সেটা তিনি বলতে পারলেন না। তার হাতে থাকা ফোনটা সবার আগে তিনি ছুঁড়ে মারলেন জানালার দিকে। ওটা সরাসরি জানালায় যে আঘাত করেনি, আগে গ্রিলে বাড়ি খায়, তারপর নর্মালি পড়ে যায় নিচে। ওনার স্ত্রী জেগে ওঠে, ওনার স্ত্রী দেখলেন যে তিনি কাঁপছেন, তিনি বোঝানোর চেষ্টা করছেন তার স্ত্রীকে তিনি মাত্র কি দেখলেন। এটা একটা সেপারেট ইনসিডেন্ট হিসেবে ধরে নেওয়া যায়। পরের দিন এই ভদ্রলোকের মা অসুস্থ হলেন, যিনি আমাকে ফোন দিলেন তার মা অসুস্থ ছিলেন। কিভাবে অসুস্থ হল? তিনি নিজের ঘরেই ছিলেন, তিনি দেখলেন যে ওনার ঘরে এক আজব কিসিমের মহিলা ঢুকেছে, মারদানার মতো মহিলা। মারদানা মারদানা কেন বললাম, মানে মারদানা ধরনের টাইপের আর কি, মারদানা কেন বলছি আমি, একদম পুরুষালী ভাব মহিলাটার মধ্যে, এমনকি গালেও কিছুটা লোম রয়েছে তার, পুরোপুরি দাঁড়ি না, তাদের বাড়ির কেউ না, তাদের ফ্ল্যাটেরও কেউ না, এমনকি এই বিল্ডিং এরও কেউ না। কিভাবে তার ঘরে ঢুকলো এটা তিনি জানেন না। ঘরে ঢুকলো তার একটা হাতার হাতে একটা বাটি ছিল, বাটির ভেতরে কালো একটা তরল পদার্থ। তার ওই চেহারা দেখে, জাদ্রেল মারদানা চেহারা দেখে ওই মহিলা তো কেঁপে উঠেছেন। তার মুখের মধ্যে ওই কালো তরলটা সে জোর করে ঢুকিয়ে দিল এবং তাকে বলল, খা, এই খা। বলার সময় নারী এবং পুরুষ দুটোই কণ্ঠেরই শব্দ সেই সময় শোনা যায়। ওই কণ্ঠেই তিনি কাবু হয়ে গেছেন, ওই হুকুম তিনি পালন করলেন, কাঁপতে কাঁপতে অজ্ঞান পর্যন্ত হয়ে গেলেন। আর সেই মহিলা সেখান থেকে বেরিয়ে যাবার পর সবাই দেখেছেন তিনি ঘুমিয়ে আছেন। তিনি আসলে কাত হয়ে পড়েছিলেন, কাত হয়ে পড়ে গেলে তো আসলে বোঝা যায় না। পরে যখন তাকে ডাক দিতে গেল দেখা গেল যে তিনি সেন্সলেস। তার হুশ আসবার পর তিনি বললেন যে তিনি এরকম একটা নারীকে দেখেছেন, এই যে মারদানা টাইপের নারী। ওনার মাও সেদিন সন্ধ্যার পরপরই অসুস্থ হয়ে পড়লেন। ওনার অসুস্থ হওয়ার ধরনটা হচ্ছে এরকম, তার শরীর পুরোপুরি কালো হয়ে যাচ্ছে, আবার নিজের রং ফেরত পায়, আবার কালো হয়, যেন এক ধরনের ছাই তার উপরে পড়ে রয়েছে, আবার ওই ছাইটা একটা নির্দিষ্ট সময়ে পরপর সরে যাচ্ছে। এই অবস্থায় তার দ্বারা দুয়া দুরুদ যতটুকু সম্ভব পড়ছেন, যতটুকু পেরেছেন ঠিকঠাক করার চেষ্টা করেছেন ইস্যুগুলোকে। কিন্তু তার একটা ব্যাপারে সবাই যদি একবার বসতেন তাহলে হয়তো সমস্যার সমাধান তার আগেই করতে পারতেন, কিন্তু তারা সবাই ইন্ডিভিজুয়ালি এই ব্যাপারটাকে হ্যান্ডেল করেছে। কারণ ওই যে প্রথম ব্যক্তি, সে কিন্তু পুতুলের কথা কাউকে বলেনি। আবার যখন সে ওই পুতুলটাকে দেখাতে চেয়েছিল সবাইকে, ওই দেখানোর কথাটা ছিল রাতের বেলা, কিন্তু ওই রাতের বেলা ওই কথাটা পরবর্তীতে আর কারো মনেই ছিল না। যদি একবার তাদের মনে পড়ত যে তারা আগে তাদের ফ্ল্যাটের সামনে একটা পুতুল রাখা হয়েছিল, তাহলে তারা ব্যাপারটাকে আরো আগে সমাধান করতে পারত। এখন আরেক দিন রাতের বেলা তাদের যে কাজের মেয়ে, যে মেয়েটার এখন সমস্যা দেখা দিয়েছে, এই কাজের মেয়েটা রান্নাঘরের পাশে একটা রুমে থাকত। ওই রুমটায় শুধু একটা ফ্রিজ ছিল এবং অন্যান্য জিনিসপত্র রাখার মতো ছোট ছোট ওয়ার্ড্রোব ও টেবিল ছিল। মেয়েটা সেই ঘরে থাকত। মেয়েটার যেটা মনে আছে, ওকে শীষ দিয়ে কেউ ডাকছিল, এই ধরনের শীষ শীষ ডাক শুনে ও যখন তাকালো, মানে ওর ঘুম ভাঙল, তাকালো ও দেখল একটা ছোট্ট ওয়ার্ড্রোব বা ক্লোজেটের উপর কি জানি বসা। ও মা গো বলে সে যখন চিৎকার দিতে যাবে, ওর তো ধরাস করে বুকের মধ্যে কে জানি বাড়ি মারে। ওই এন্টিটি ওখান থেকে লাফ দেয় ওর উপরে, এমন ভাবে লাফ দেয় যে ওই এন্টিটি ওর উপর লাফ দিতে না দিতেই ওর ভেতরে ঢুকে যায়। ও যেটা বলছিল সবাইকে, ওর ভেতরে ঢুকে গেছে। যখন ওর ভেতরে ঢুকলো, ওর প্রথম একটা রিয়াকশন আসলো, শরীরটা ম্যাজম্যাজ করছে। তারপর এমন একটা রিয়াকশন আসলো যে হাত পা টানা দিয়ে ধরছে কেউ। এরপর না আর ওর কিছু মনে ছিল না। মেয়েটা কিন্তু স্বাভাবিক এমন ভাবে বাকি দিনের কাজ করে যাতে কেউ বুঝবে না যে সে ঠিক নাই। রাতের বেলা মেয়েটা দেখতে একটা আকৃতি, মারদানা চেহারা, শাড়ি পরা, কপালে বড় টিপ, চুল বাতাসে উড়ার মতো করে আছে। আকৃতি দেয়ালে স্পষ্ট থাকত, কালো ব্লাউজ, মাটি রঙের শাড়ি। তার এক চোখ ঠিক জায়গায়, আরেকটা চোখ ব্রুহের দিকে উঠে গেছে। ঘাড় তারা অবস্থায় সে শিল পাটা বাড়ছে। শিলপাটা ঘষার শব্দ শুনে মেয়েটা শুনত অন্য কেউ না, সেই আকৃতি দাঁড়াইতো দেয়ালের মধ্যেই, যেন দেয়াল নিজেই জীবন্ত হয়ে আছে। তার হাতে থাকত বিভিন্ন জানোয়ার, যাদের রক্ত উপরের দিক থেকে নিচের দিকে ছড়ত। মেয়েটা এই আকৃতিকে দেয়ালের বাইরে এসে বাস্তবে পাশে দাঁড়িয়ে থাকতে দেখত, কিন্তু মেয়েটা কাউকে কিছু বলতে পারত না, ওর চোখের দিকে তাকাতে পারত না কাজের মেয়েটা। রান্নার সময় যখন কেউ থাকত না, তখন সেই মেয়ের কানে কানে বলত, সবাইকে মেরে ফেল, বিষ খাইয়ে মেরে ফেল। একদিন রাতের বেলা মেয়েটাকে ডেকে তুলে সেই আকৃতি, মারদান আকৃতি, মেয়েটাকে নিয়ে যায় ওই পরিবারের ছেলে মেয়েদের মায়ের ঘরে। তার ঘরের আলমারি খোলা, আলমারি থেকে দামি কাপড় ও গয়নার ছোট বক্স কয়েকটা সেই কাজের মেয়ের হাতে তুলে দেয় সেই মারদানা। মেয়েটাকে সে বলল, এই সব কিছু তোর হয়ে যাবে যদি তুই সবাই খাবারে বিষ মিশিয়ে দিস। দে বিষ মিশিয়ে, কালকেই ফিন্নি রান্না করে বিষ মিশিয়ে দে। এই কথা বলে সেই মারদানা কাজের মেয়ের হাতে একটা ছোট্ট আতরের শিশির মতো বোতল দেয়, তাকে বলে, পুরোটা ঢেকে দিস, তোর হয়ে যাবে সব, সব কিছু তোর হয়ে যাবে, সব কিছু। কাজের মেয়েটার ঘুম ভাঙে। ওই শিশি ঠিকই ওর হাতের মুঠো ছিল অদ্ভুতভাবে। ওই দিন কাজের মেয়েটা ঠিকই ফিরনি তৈরি করে, এবং ওই শিশির ভেতরে থাকা সকল তরল পদার্থ সেই ফিরনিতে সে মিশিয়ে দেয়। কিন্তু নিজের সত্তার সাথে মেয়েটা লড়ছিল, মেয়েটা পজেসড, সে নিজেই ফিরনিতে বিষ মেশায়, কিন্তু তার আসল সত্তা কোনোভাবেই তার উপর নিয়ন্ত্রণ নিতে পারছিল না। হঠাৎ করেই সে নিয়ন্ত্রণ নেয় নিজের উপর, এবং সেই নিজেই সেই ফিরনিতে ফেলে দেয়। সেই মুহূর্তে সেই ফিরনি ফেলে দেয়, ঠিক সেই মুহূর্তে মারদানা ক্ষিপ্ত হয়ে ওঠে। মেয়েটার চুল সে টেনে ধরে মারাত্মকভাবে বাঁকিয়ে ফেলে ওর শরীর, লম্বা হাত বাড়িয়ে বটি হাতে তুলে নিয়ে চালিয়ে দেয় মেয়েটার গলায়, জবাই করে দেয় তাকে। মেয়েটা জবাই হয়ে যাওয়ার আতঙ্কে ছটফট করছিল, কিন্তু বাস্তবে সবাই মেয়েটাকে কাঁপতে দেখে রান্নাঘরের মেঝেতে। খিচুনি উঠেছিল মেয়েটার। মেয়েটা বাড়িতে চুপি চলে যায় কিছুদিনের জন্য। বাড়িতে যেয়ে তাবিজ কবজ করে মেয়েটা, বাড়িতে যাবার পরে কিন্তু মেয়েটার সমস্যা হয় নাই আর। যখন আবার ফিরে আসে কাজের জায়গায়, আবারও সেই মারদানাকে সে দেখতে পায়। একদিন রাতের বেলা ওই বাড়ির এক মহিলা, সম্ভবত ছেলের বউ, সে রাতের বেলা দেখতে পায় মেয়েটা হাঁ করে বড় বড় চোখে তাকিয়ে আছে রান্নাঘরের বাইরে অন্যের জমিতে থাকা একটা গাছের দিকে। বটির নিচের দিকের লোহার পাত ওর মুখে ছিল। এই ধরনের সমস্যায় আবারও তারা মেয়েটাকে বাড়িতে পাঠিয়ে দেয়। মেয়েটা নিজের বাড়িতে ভালো ছিল, তো এখন তাদের হেল্পিং হ্যান্ড দরকার। এখন যেই আসে সে পরের দিন সকালেই বেরিয়ে যায়, কারণ তারা ভয় পায়। এদিকে এক সময় ধারণা ছিল তাদের সমস্যাটা মেয়েটার জন্য, মেয়েটা চলে গেলেই সমাধান হয়ে যাবে। সেখানে তা হয় না। অন্য লোক যেমন থাকতে পারছে না, ঠিক তেমনি সবাই ঘুমের মধ্যে আজে বাজে স্বপ্ন দেখছে। কিছু স্বপ্ন অত্যন্ত জঘন্য, যেমন মানুষের দেহ কেটে তাই সেই মাংস তাদেরকে খাইয়ে দেয়া, রক্ত তাদের চেহারায় ছুঁড়ে মারা, বিশ্রী গন্ধ, আর বিশেষ করে দেয়ালে মারদানা ছায়া দেখা। তারা সেই কাজের মেয়েকে ফিরিয়ে আনে, কারণ তাদের এমন লোক লাগবেই। এই কাজ করে তারা একজন আলেমের পরামর্শে, কারণ তাদের সমস্যা তাদের ফ্ল্যাটের কাজের মেয়ে না। আলেম সাহেব কাজের মেয়েকে পরীক্ষা করে বোঝেন এই মেয়ের উপর আসর আনা সম্ভব, মানে এই যে বাড়িতে আক্রমণ হচ্ছে এই মেয়েটার উপরে ভর করে সেটার মানে সম্ভব, সেই জায়গায় মেয়েটাকে ভর করে সে বিপদ আনা সম্ভব। সেই মোতাবেক তারা কাজ শুরু করেন। এটা কাচের বোতল সেখানে রাখা, আসলে সত্যি কথা বলতে সেই মেয়েটাকে তারা কাজে লাগান। তার ভেতরে রাখা সুতা, এক টুকরা বাতাসা, একটা ছোট্ট কাঠের টুকরা। এবার শুরু হয় বোতল বন্দির প্রক্রিয়া। বোতল বন্দি হবার সময় মেয়েটার উপর অনেক শক্তি দেখায় সেই মারদানা, তবুও তাকে বন্দি করে সেই আলেম নিয়ে যায়। আমি অবশ্য এত কিছু জানতাম না, আমি পরে জেনেছি তারা আমার কাছে অনেক কথা লুকিয়েছিল। তো কিছুদিন পর একদিন রাতের খাবার তৈরি করার সময় মেঝেতে পড়ে যায় ওই মেয়েটা, কাজের মেয়েটা। কাটা মাছ ছিল তার সামনে, সেই কাটা মাছ থেকে বের হওয়া রক্ত নিজের হাতে মাখিয়ে এলা বলে চিৎকার করে আজ হাসতে শুরু করে, আর কপালে সেই রক্ত লাগিয়ে দুই হাত মেলে ধরে সেই না থামা হাসি। মেয়েটা শ্বাস ফুরিয়ে শরীর নীল হয়ে যাচ্ছিল, ঠান্ডা হয়ে যাচ্ছিল সব, তবুও সে হাসছিল। এরপর কোনো একটা কারণে মেয়েটা জ্ঞান হারায়। ঘটনা এ পর্যন্তই। মেয়েটা পজেসড। আমি সেই বাসায় প্রবেশ করি। আমি মারদানাকে দেখতে পেয়েছিলাম, লম্বা পুরুষালী মেয়ে, চোখ একটা স্বাভাবিক, উপরটা একদম ভ্রু বরাবর, কালো হাতার কাপড়, মাটি রঙের শাড়ি। আমি চুপচাপ বসেছিলাম, কাজের মেয়েটা অন্য ঘরে ছিল। মেয়েটাকে আমার সামনে নিয়ে আসতে বললাম, বাকিদের বললাম দূরে থাকতে। মেয়েটা মাথা নিচু করে বসেছিল। আমি অনেকবার বলার পর সে আমার দিকে তাকায়, যেমনটা মনে করেন কেউ রেগে আছে। আপনি কাউকে বলেন আমার দিকে তাকাও, আসতে আমার দিকে তাকাও। হঠাৎ করে নিচু হয়ে মাথা থাকা অবস্থায় চোখটা উপরের দিকে তাকিয়ে যখন আপনার দিকে একটা ভয়ঙ্কর চেহারা দিবে, ভয়ঙ্কর ভয়ঙ্কর সে চেহারার কথা বলছি আমি। নিচু করে বসেছিল, হঠাৎ করে বলার পর সে আমার দিকে তাকায়। মেয়েটার চেহারা শ্যামলা, চোখটা বড়, থুতনিটা ভি শেপ, মাথায় চুল কম, কিন্তু ওর চোখ, এক চোখ স্বাভাবিক, আরেক চোখ মারদানার মতো আরেক চোখ, আমার সামনেই উল্টে গিয়ে আবার আগের জায়গায় ফিরে আসে। তো আমি এটাকে চলে যেতে বললাম, কারণ মেয়েটা ক্রস ফায়ারের সামনে পড়ে গেছে। কিন্তু আসল ক্রস ফায়ার যার উপর পড়ার কথা তার উপর পড়ছে কিনা তা জানতে চাইছিলাম, আর আমি জানি বের করতে হয় কিভাবে। ঘরে আলো নিভিয়ে দেওয়া হলো, একটা বড় ড্রেসিং টেবিল সামনে টেবিনের সামনে টেনে আনা হলো, একটা মুখের অবয়ব আমি এঁকে নিলাম সেই আয়নায়। মুখের অবয়বটা সেই মারদানার সাথে সম্পূর্ণভাবে মিলে যায়। মোমের আলো জ্বালাবার পর পরিবেশ নিজ থেকেই বদলে যায়। পরিবেশ আমাদের উপর প্রভাব ফেলে ঠিক এইভাবেই। আর এই পরিবেশ তৈরি করার পেছনের উদ্দেশ্য একটাই, আসল লোককে যার সাথে মারদানা রয়েছে, প্রথমে সেই ব্যক্তিকে এনে বসালাম, যে পুতুল দেখেছিল আগে, তাকে বললাম কিছু আয়াত বারবার পড়তে, তাকে বলেছিলাম ওই চেহারার দিকে তাকিয়ে সেই আয়াত পড়তে বারবার। আমি লক্ষ্য করছিলাম তাকে সবচেয়ে বেশি, কিন্তু সে মারদানার শিকার না, এটা পরিষ্কার হয়ে যায়। কয়েক কয়েকজন চলে যাবার পর এলেন এই পরিবারের এক ছেলের বউ। এনাকে দেখা মাত্র আমি শিওর ছিলাম সেই মারদানার নিয়ন্ত্রণে, কারণ তার নাকের নিচে লোক পরিষ্কার করার একটা লক্ষণ দেখা যাচ্ছে। ইনি এসে বসার পর আমি ইচ্ছা করে অন্য আয়াত পড়তে বলি। তিনি বসার পর থেকে না শান্তি পাচ্ছিল না। আমি আরো শিওর হলাম এই মহিলাই মারদানার হাতে আছে। সে সুরার আয়াত পড়ল কিন্তু হাসফাস করছেন, তিনি শ্বাস নিচ্ছেন, তিনি হেঁচকি আসার মতো এক অবস্থা। এই ধরা যায় এই টাইপের। আমি আয়নায় দেখতে পাচ্ছি মারদানার চেহারা একদম পরিষ্কার। মহিলার বাম কাঁধের উপর থুতনি রেখেছে সে, আর এই মহিলাও বাম দিকে ঝুঁকে আছে। মারদানার সেই চেহারায় ছিল হাসি, মারাত্মক হাসি। কিন্তু এটাও খেয়াল করলাম মারদানার চোখ একটা যেটা ভ্রুর দিকে থাকার কথা সেখানেই আছে, তবে একটা পরিবর্তন। কেন জানি মনে হলো কেউ ইচ্ছা করেই এমন করেছে, মানে কিছু একটা এখানে হয়েছে মারদানার সাথে হচ্ছে। এদিকে মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বলেছিলাম না আয়নায় আমি মারদানাকে দেখেছিলাম বাম কাঁধে থুতনি রাখতে, এবার সেই মহিলা পড়ে যাবার পরেও সে বসে রয়েছে সেখানে আমার দিকে, সে তাকিয়ে আছে হিংস্রতা তার চেহারার মধ্যে। কিন্তু একটা কষ্ট, একটা ব্যথা আমি টের পেলাম নিজের ভেতর। তন্ত্র, হ্যাঁ তন্ত্র। মারদানা যে আমার সামনে, সে এমন কেউ হয় সে দামরি নইলে সে শৈল্লা। তন্ত্র কঠিন হয় কারণ এর নিয়ন্ত্রণ থাকে তান্ত্রিকের হাতে, এনটিটির হাতে না। এক জায়গায় যদি সমাধান আনা যায় তাহলে আরেক ফ্রন্টে আক্রমণ করে। তান্ত্রিককে হারানো সহজ হয় না কারণ সে মানুষ, নিত্য রাস্তা তাকে বের করতে হয় এবং বের করে সে আক্রমণ চালিয়েই যায়। মারদানা হাসল, এক আদি ভৌতিক কণ্ঠে সে বলল, আরে হে এলো, আমি কো এলে খাকুন, বিষয়ম বিষয়ম। আমি আলো জ্বালিয়ে দিতেই সেই মহিলা যে জ্ঞান হারিয়েছিল তার শরীর ঝাঁকি দিয়ে উঠল। আমি তাদেরকে বলে দিলাম সমস্যা আপনাদের, ক্ষতির উদ্দেশ্য আমি জানি না, কিন্তু এই নারীর উপর তার প্রভাব বেশি, পরে কি করতে হয় আমি জানাব। এই কথা বলে আমি চলে আসি। কিন্তু সহজেই পথ কি পাওয়া যায়? না, তা হয় না। আমি রাস্তা খুঁজতে শুরু করলাম দামরিয়া শৈল্লা, যেই হোক না কেন তাদের নিয়ন্ত্রণ তান্ত্রিকের হাতে। আমি চোখ বন্ধ করে বসে আছি, মারদানা আমার কল্পনায় তার ভয়ানক রূপ দেখাচ্ছে। তখন আমার কানের কাছে শব্দ এলো, মাস্টার। ডাকটা শুনে আমি তাকালাম শব্দের দিকে। আমার ঘরের জানালায় বসা ছিল একটা কবুতর, যেন কথাটা আমাকে কবুতর নিজেই বলল। আমি উঠে কবুতরের কাছে যে দাঁড়ালাম জিজ্ঞেস করলাম, এই কে রে তুই? কবুতরটা উড়ে চলে গেল, সাথে সাথে একটা পাতিল বা ডেকচি পড়ে যাবার শব্দ এল, এমন ভাবে পড়ল পড়ে যে গড়াগড়ি দিচ্ছিল রীতিমতো। আমি সেই শব্দটা খুঁজতে বের হই কিন্তু কোনো পাতিল পড়েনি কোথাও। আমি ভাবতে লাগলাম এমন হবে কেন। মনে আছে আমার এখনো সেই রাতের কথা মনে আছে, সেই জিন ভর্তি বাড়িতে প্রবেশ করা, এরপর পাতিল মাটির ভেতর থেকে বের করা, সব মনে পড়ে আমার। কিন্তু এর মানে কি? আমাদের জীবনের অতীত তার ছায়া ফিরে নিয়ে আসে, কোনো না কোনো ভাবে অতীত ফিরে আসে। এই ক্ষেত্রে, এই মারদানা কেসের ক্ষেত্রে আমার অতীত ফিরে এসছে। একা খুঁজতে শুরু করলাম কিভাবে সমাধান করা সম্ভব। কাউকে বন্দী করা সহজ না, আবার কাউকে বন্দী না করে সমাধান আশা করা কঠিন। একটা মাত্র উপায়, তালাশ। তালাশ অনেক কঠিন ছিল, এক সময় আমার জন্য অনেক কঠিন ছিল, কিন্তু আজ তা কঠিন না। নিজের সম্পূর্ণ চেতনা শক্তিকে শান্ত করে, নিঃশ্বাসকে নিয়ন্ত্রণ করে জিকির শুরু করার পর ধীরে ধীরে সেই স্টেজে পৌঁছানো সম্ভব। আমি জিকির করছি, চোখে দেখতে পাচ্ছি গুমট কালো আকাশ, গোধূলির সময় ঝড়ের পরিবেশ। বৃষ্টি হয়ে যাবার পর পানি কলকল করে বয়ে যাচ্ছে। একটা কাঁচা আম টুপ করে পড়ল একটা গাছের গোড়ায়। যেই গাছের গোড়ায় আম পড়ল সেই আম গাছ, সেখানে কোনো আম গাছ ছিল না, সেই আম পানি থেকে ভেসে উঠল। অনেকগুলো সুই ফুটানো নিয়ে একজোড়া হাত, কাঁধে গেরুয়া বসন। আম নিজ হাতে যখন তুলে নিল তখন হাতের পেশির বদলে দেখা যাচ্ছে হাড্ডি, হাড়, হাতের হাড় মানুষের। সেই কাঁচা আম, পিন গাথা সেই কাঁচা আম সেই ব্যক্তি পুঁতে দিল মাটিতে। জায়গাটা অচেনা, তবে কে যেন এই মাটিতে, সেই মাটিতে সেখানে আম পোতা, সেখানে নিজের মাথা নিজেই আছাড় মারছিল। ব্যাস এতটুকুই দেখলাম আমি। আর আমি জানি আমার ঘোর বাস্তব হয় খুব দ্রুত। সেদিন রাতের দিকে আমার কাছে প্রথম ফোন আসে ওই মহিলা যিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, তিনি কিছুটা পাগলামি করছেন। ফোনের কথা আমি শুনতে পেলাম। বাসায় তিনি কোনো মতেই থাকতে চাইছেন না, বারবার তিনি দেয়ালে মাথা ঠুকাতে যাচ্ছেন। এই কথা শোনা মাত্র আমার ভোর রাতের ঘোরের কথা মনে পড়ে যায়, যে ঘোরটা ঘোরের মধ্যে আমি যা দেখছিলাম। আমি সাথে সাথে বের হই এবং ঘন্টা খানেক পর আমি সেখানে পৌঁছাই। ওই মহিলার শক্তি প্রায় শেষ, তবু মারধানের উপর চাপ প্রয়োগ, মায়ের মারধানা তার উপর চাপ প্রয়োগ করে যাচ্ছে যাতে সে এখান থেকে সহজে পালাতে পারে। আমি কাউকে কিছু বলতে দিলাম না। আমি বললাম যেদিকে সে যায় যেতে তাকে দেওয়া যাবে না, তবে সে চাইলে বলতে পারে সে কোথায় যেতে চায়, আমি তাকে নিয়ে যাব যদি যাওয়ার মতো জায়গা হয়। আমার মাথায় মারাত্মকভাবে তখন চিলিক মেরে ওঠে আমার চারপাশ। আমার চারপাশ কেমন যেন অন্ধকার, শরীরে শিহরণ বয়ে যাচ্ছে, কেন যেন মনে হচ্ছে আমি বাতাসে ভেসে আছি। মারদানাকে দেখা যাচ্ছে, ওর চেহারায় যেন সূর্যাস্ত যাবার আভা পড়ছে, চুলগুলো ভয়ানকভাবে উঠছে, চোখ একটা ভ্রুয়ের জায়গায়, ঠোঁট আঁকা বাঁকা কান পর্যন্ত। সে বলল ওই যে ওইখানে, এটা বলে সে আমাকে দেখালো একটা জায়গা, মাটি সেখানে ভেজা, একটু গুরু গুরু মাটি, সেখান থেকে যেন শব্দ আসছে ধক 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 ধক, হৃৎপিণ্ডের শব্দ। পাশে একটা নেম প্লেট দেখা যায়। প্রচন্ড ভাবে চিলিক দিয়ে উঠল আমার মাথায়। মারদানা যার উপর ছায়া ফেলে রেখেছে সে আমার দিকে তাকিয়ে আছে আর নিঃশ্বাস নিচ্ছে। আমি বেরিয়ে আসি, নেম প্লেট খুঁজতে শুরু করি। বেশি দূর না, একটা কৃষ্ণচূড়া গাছ, ওই কৃষ্ণচূড়া গাছের পাশে একটা নেম প্লেট, দুই বাড়ির মাঝে একটা খালি প্লট। আমি ভেতরে ঢুকতেই দেখতে পাই একটা জায়গা, সেই জায়গা আমাকে দেখালো একটি আগেই মারদানা, মাটির সেই জায়গা যেমনটা দেখেছিলাম, একটু ভেজা এবং গুঁড়ো গুঁড়ো। কি মনে করে হাত দিয়ে মাটি সরাতে শুরু করলাম, এক জোর লাগালে দেখছি মাটি সরে যাচ্ছে। আমি তাড়াহুড়ো করছি, জোর খাটিয়ে চেষ্টা করছি তুলে ফেলতে। মাথা ভন ভন করছে আমার, সামনে যেন অনেক মাছি ভন ভন করছে, মাটি তুলতে দিচ্ছে না। আমার কানে এক চিৎকারের শব্দ এলো, নারী কণ্ঠের চিৎকার। আমি হাত চালিয়ে যাচ্ছি, পাহাড় সমান বোঝা আমার পিছে। তখন নূপুরের ঝুনঝুন শব্দ, নারী দেহের গন্ধ, আর কে যেন আমার পাশে দাঁড়ানো। আমার হাতে কিছু একটা স্পর্শ পেল, হাতে পাওয়া মাত্রই আমি মাটিটা সরিয়ে নেই এবং সেই বস্তুটা টেনে তুলি। আবার বহুদূর থেকে চিৎকারের শব্দ ভেসে এল, আমার মাথা চিলিক মারছিল। আর আমার হাতে একটা জাদুর বস্তু যার ভেতরে সুই ফোটানোর ব্যাঙ রয়েছে যেটা এখনো জীবিত, সেই ব্যাঙ আমি ফেলে দিয়েছিলাম। ওর উপর যেই হুল ফোটানো আছে তা তোলা সম্ভব না। ওই বস্তু তুলে ফেলার সময়ই কিন্তু সেই নারী যার উপর মারদানার ছায়া ছিল সেই নারী চিৎকার দিয়েছিল। তিনি তখন পড়ে গিয়েছিল ফ্লোরে, কিন্তু হুশ আসার পর থেকে সে একেবারে ঠিক, একেবারেই। আল্লাহর হুকুমে তারা পরিত্রাণ পায়, তারা সকলেই পরিত্রাণ পায়। ধন্যবাদ ওয়াহিদ ভাই। ওয়াহিদ ভাই, জাহিদ ভাই, যেটাই বলে না কেন, আমি ওনার ঘটনা পড়ার মধ্যে একটা আলাদা রকম আনন্দ খুঁজে পাই। এই আনন্দটা বলে বোঝানো সম্ভব না। উনি যখন আমাকে ঘটনাগুলো দেয়, এই আনন্দগুলো আমি কখনো পাই নাই কোথাও পড়ে। এতগুলো এত ঘটনা। হ্যাঁ, রেফায়েত ভাইয়ের ঘটনা অবশ্যই ভালো। রেফায়েত ভাইয়ের ঘটনা অনেক সুন্দর, আব্দুর রব সাহেবের ঘটনা সুন্দর, আধ্যাত্মিক ঘটনা। তো জাহিদ ভাইয়ের ঘটনার মধ্যে অনেক ডিটেইলড প্র্যাকটিক্যাল জিনিসপত্র থাকে। সবাই কিন্তু একরকম হয় না, সবাই প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো শেয়ার করতে চায় না। হুজাইফাও শেয়ার করতে চায় না। হুজাইফা ভয় পায় শেয়ার করলে কি ধরনের বিপদ আসে, কারণ এই বিপদগুলো না তারা দেখে। আমরা যেমন আনন্দ নিয়ে ঘটনাগুলো শুনি, ভয় পাই, ফিল করার চেষ্টা করি, ওনারা না এগুলো ফিল করে না, ওনারা এগুলো ফেস করে। এগুলো ফেস করা খুবই টাফ, শরীরের ভেতর দিয়ে যায়, কষ্ট হয়, শরীরের ভেতর একটা আতঙ্ক কাজ করে। শুরুর দিকে আতঙ্কগুলো ওনাদের যে হার্ট অ্যাটাক হয় না, এটাই আমি অনেক বেশি চিন্তা করি, যে এত কিছু হয়, এত ঝড়ঝাপটা যায় ওনাদের উপর দিয়ে, এদের শরীরটা এগুলো যে নেয়, তাদের মানে ব্রেইনের কোনো এফেক্ট পড়ে না। জাহিদ ভাই দুই দিন পর পর অসুস্থ হয়, আমি যখনই ফোন দিই আলিফ ভাই আমি অসুস্থ, তিন দিন পর দিলে আলিফ ভাই আমি তো অসুস্থ ছিলাম, এই রোগ ওই রোগ, রোগের শেষ নাই। তারপরে তারা ডিল করছে, তারপরেও তারা সহ্য করছে। এসব জিনিসগুলো সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই। যারা ঘটনা বানাই তাদের খুব সহজ এসব জিনিসগুলো বানানো, কিন্তু যারা সত্যি করে ঘটনাগুলো ফেস করে তাদের কাছে এত সহজ না, তাদের কাছে বলাও সহজ না। জাহিদ ভাই তা আমি বলবো যে ওয়ান অফ দ্য ডিটেইলড স্টোরি সেন্ডার, মানে উনি যা ঘটনাগুলো দেয় আমাকে, এগুলো অনেকগুলো ডিটেইলড করে লিখে দেয়, ডিটেইলড করে বলে দেয়। আমি সবার কাছ থেকে এটা পাই না, এই জন্য আমি জাহিদ ভাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। যদি মনে হয় আমাদেরকে আপনারা আপনাদের ঘটনা পাঠাবেন, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা সবাই জানেন, bhautikgatha@gmail.com, that is bhautikgatha, bhautikgatha@gmail.com। আগের মতোই আছে সবকিছু, ভৌতিক কথাও আগের মতো আছে, আমিও আগের মতো আছি, কিন্তু আমার সময় আগের মতো নাই। আমার সময়টা আমাকে, যেমন আমি আগে কি বলি যে আমাকে এক ভদ্রলোক মেসেজ পাঠায়, আলি ভাই আপনি মিথ্যা কথা কেন বলেন, আপনার তো সারাদিন কোনো না কোনো কাজ থাকার পরও ফ্রি থাকেন। আসলে সত্যি কথা বলতে আমি ফ্রি থাকি না, আমি যেদিন কাজ করি না আমার অফিসে, তার সেদিন আমি আমার বাসায় সবচেয়ে বেশি কাজ করি, কারণ আমাদের এখানে কোনো হেল্পিং হ্যান্ড নাই। অনেকে বলে আমি বিদেশে থাকি, কই এত টেনশন তো নাই। বিদেশ থাকা, ফ্যামিলি নিয়ে থাকা, বউ বাচ্চা, আমার শাশুড়ি এখন এখানে থাকেন আছেন আর কি, সবাইকে নিয়ে থাকা, রান্না বান্না করা, ঘর পরিষ্কার করা, বাচ্চারা ময়লা করে, বাচ্চাদের সময় দেওয়া, এসব করার পরেও রেকর্ড করার মতো শরীর থাকে না আসলে, সত্যি কথা। বা আপনাদের সামনে আসব, কত কতবার যে আমি ভিডিও ক্রিয়েট করে ডিলিট করেছি আমি জাস্ট আপনাদেরকে বোঝাতে পারবো না। কতবার আমি 10-15 মিনিটের ভিডিও করেছি কিন্তু আমি আপলোড দেই নাই, কারণ সময় নাই। 10-15 মিনিটের জন্য একটা জায়গায় গিয়েছি, ভিডিও করেছি আর আপলোড করতে পারিনি, বিকজ সময় নাই। কাজ করে বাসায় এসে আমার 12 ঘন্টা শিফট থাকে, কাজ বাসায় আসার পর বাচ্চাদের চেহারা দেখার পরে 12-10-11টা শুয়ে পড়া, আবার পরের দিন কাজ, যেদিন ফ্রি থাকি সেদিন আর ফ্রি থাকি না, এই আর কি। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, তারপরেও আপনাদের কাছে আসছি 2 বছর পরেও, কিছুটা কিছুটা রেগুলার হওয়ার চেষ্টা করছি, কারণ ছেলেটা বড় হচ্ছে, হয়তো বা সামনের বছর আরো একটু রেগুলার হব, কিন্তু আপনাদের সবার সাপোর্ট চাই। আমি সত্য ঘটনা আপনাদেরকে শেয়ার করব, আমাকে কেউ স্ক্রিপ্টেড ঘটনা দেয় না, আমি স্ক্রিপ্টেড ঘটনা শেয়ার করি না, আমি স্ক্রিপ্টেড ঘটনা শেয়ার করব না। যতক্ষণ পর্যন্ত না আমার কাছে সত্য ঘটনা আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করব, হয়তো এপিসোড দিব না, কিন্তু আসবো আমি সত্য ঘটনা নিয়ে। আমি পারবো না আপনাদের সামনে এআই জেনারেট করে এপিসোড বানাতে, আমি পারবো না আপনাদেরকে এআই জেনারেটের ভয়েসে সেই সব ঘটনাগুলো শেয়ার করতে। আমি একদম অথেন্টিসিটি মেনটেন করব, এটা আপনাদের কাছে আমার একটা ওয়াদা। আপনাদেরকে বলেছিলাম আগে আমি যখন একটি রেডিও স্টেশনে যেতাম সেখানে যাওয়ার জন্য ঘটনা কালেক্ট করবার জন্য আমি কাদা মাটি পাড়িয়ে বহু দূরে জেগেছি ঘটনা কালেক্ট করবার জন্য। এখন যেহেতু আমাদের কাছে একটা রিসোর্স আছে সেই ঘটনাগুলোকেও জাজ করে আমি আপনাদের সামনে নিয়ে আসবো যেটা সত্য ঘটনা। আমি ওয়েট করব সেই ঘটনার জন্য যেসব ঘটনাগুলো আপনাদেরকে আনন্দ দিবে। জাহিদ ভাইও জানেন তিনিও তার অনেক না বলা কথা আপনাদের সামনে নিয়ে আসবে। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আপনাদের সামনে আসতে পারি, রেগুলার আসতে পারি। সামনের মাসের শেষ বৃহস্পতিবারে সবার সাথে আবার দেখা হবে আমার সাথে। বাই দিস টাইম মায়ার যেহেতু চ্যানেলে সমস্যা হচ্ছিল মায়ার সকল ভিডিওগুলো আপনারা সকলেই ভৌতিকতাতে পাবেন। প্রতি সপ্তাহের বৃহস্পতিবারে মায়ার সকল এপিসোড ভৌতিকতা থেকে যাবে। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আমাদের বিপদে সবসময় সাথে থাকবার জন্য, আমাদেরকে সাপোর্ট করবার জন্য, আমাদেরকে মিস করবার জন্য। এই ডক্টর আলিফ আপনাদের সবার উপর অনেক অনেক কৃতজ্ঞ। দোয়া করবেন, ভালো থাকবেন। আজ এখানে শেষ করছি। সালামু আলাইকুম।